রহম তেরি মেঘমালা আর চারিদিক নূর রমজা খোদার দয়াই হয়ে গেছে মাগফিরাত তেরি সামা।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম সলাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ সলাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের ট্রান্সমিশন নিয়ে, যার নাম রহমতপূর্ণ রমজান, যে যেখান থেকে আমাদের সাথে শরিক হয়েছেন। আপনাদের সবাইকে জানাচ্ছি অনুষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। আসুন দরুদে পাকের ফজাইল শুনি। দরুদে পাকের অনেক ফজাইল এবং বরকত রয়েছে। আমিরুল মুমিনিন হযরত মাওলায়ে কায়নাত আলিউল মুর্তজা রদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ পাক জান্নাতে একটি বৃক্ষ সৃষ্টি করেছেন যার ফল আপেলের চেয়ে বড়, আনারের চেয়ে ছোট, মাখনের চেয়ে নরম, মধুর চেয়েও মিষ্টি এবং মেশকের চেয়েও অধিক সুগন্ধিময়। উক্ত বৃক্ষের শাখাসমূহ মণিমুক্তার, কাণ্ড স্বর্ণের এবং পাতা মূল্যবান পাথরের। সেই বৃক্ষের ফল একমাত্র সেই খেতে পারবে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অধিক পরিমাণে দরুদ শরীফ পাঠ করবে। সুবহানাল্লাহ, দরুদে পাকের কেমন বরকত! জান্নাতে এমন বৃক্ষের ফল নসিব হবে যে ফলের ব্যাপারে আমরা এখন শুনেছি। তো দরুদে পাক বেশি পরিমাণে পড়া উচিত। হাঁটতে, বসতে, চলতে, ফিরতে, যখনই অবসর সময় মিলে আমাদের দরুদে পাক পড়া উচিত। মাহে রমজান চলছে, খুব শীঘ্রই শেষ হয়ে যাবে। মাহে রমজানের বরকত নেওয়ার জন্য আমরা অতি বেশি পরিমাণে দরুদে পাক পড়ি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতাও ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। স্ক্রিনে দেখেই নিয়েছেন, আজকে আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের সৈয়দ ইকরাম ভাই এবং সুলাইমান মাদানী ভাই, ওনাদেরকে স্বাগতম জানাচ্ছি। এবং নাতখা হিসেবে আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের ইকবাল ভাই, ওনাকেও স্বাগতম জানাচ্ছি। দর্শকবৃন্দ, আজকে খুবই চমৎকার একটি বিষয় নিয়ে হাজির হয়েছি। আশিকের রসুলরা যে বিষয় সম্পর্কে আলোচনা শুনলে বেকুল হয়ে যায়, তাদের মন ছটফট করা শুরু করে দেয়। জি হ্যাঁ, আপনারা হয়তো অনেকে বুঝে গিয়েছেন। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে মদিনার আদব ও ফজিলত। জি, ওই মদিনা যে মদিনায় নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম ফরমাচ্ছেন, ওই মদিনা যে মদিনায় যাওয়ার জন্য আশিকে রসুল বছরের পর বছর অপেক্ষা করে থাকে, ওই মদিনা যেই মদিনায় গেলে বান্দার দুনিয়াবী সমস্ত টেনশন দূর হয়ে যায়, ওই মদিনা যে মদিনায় গেলে বান্দা মানে নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করে যে আমি কোথায় চলে আসলাম, নবী পাকের দরবারে, নবী পাকের ওজুদ যেখানে সেখানে আমি চলে আসলাম, সেখানে আমি হাজির হয়ে গেলাম। তো ওই মদিনা যে মদিনায় একটু বসে যদি মদিনাকে স্মরণ করা হয়, যে আশা নিয়ে স্মরণ করা হবে, ওই আশা তাৎক্ষণিকভাবে পূরণ হয়ে যায়। তো ইনশাআল্লাহ মদিনার আদব নিয়ে আমরা আলোচনা করব। বুজুর্গানের দিন কীভাবে মদিনার আদব করেছেন, সাহাবায়ে কেরাম কীভাবে মদিনার আদব করেছেন, এবং মদিনাতুল মুনাওয়ারার ফজিলত কী। অনেকের মনে প্রশ্ন আসে যে মদিনায় কী আছে, মদিনায় কেন যাব, মদিনায় গিয়ে লাভ কী। তো আজকে ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে যে মদিনায় কেন যাব আমরা, মদিনার কী কী ফজাইল আছে, কী কী বরকত আছে। ইনশাআল্লাহ কোরআন ও হাদিস থেকে আলোচনা হবে। তো আমাদের সাথেই থাকুন। আসুন একটি হামদে বারি তালা আমরা শুনে আসি, এরপর ইনশাআল্লাহ আজকের যে বিষয় সেই বিষয় সম্পর্কে আমরা আলোচনা শুনব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম। وسلم عليك يا حبيب الله وسلم عليك يا حبيب الله چڑھ گئے মোর প্রিয়জন ভুলে গেছে বন্ধু স্বজন হে নবী তুমি বলো না মদনী মদিনে ওয়ালে সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আল্লাহু 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 মাওলা আল্লাহু 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 হাসবি রব্বি জাল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু 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 আউয়াল ওয়া আখির তুমি আল্লাহ জাহির বাতিন তুমি আল্লাহ আউয়াল ওয়া আখির তুমি আল্লাহ জাহির বাতিন তুমি আল্লাহ হাফিজ ও নাসির তুমি আল্লাহ হাফিজ ও নাসির তুমি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু 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 হাসবি রব্বি যে বলবে রহমত বরকত সে পাবে হাসবি রব্বি যে বলবে রহমত বরকত সে পাবে উদ্দেশ্য পূর্ণ হবে উদ্দেশ্য পূর্ণ হবে আল্লাহু 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 হাসবি রব্বি জাল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু 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 কুলে যাবে জান্নাতের দ্বার নিভে যাবে দোযখের নার কুলে যাবে জান্নাতের দ্বার নিভে যাবে দোযখের নার নিভে যাবে দোযখের নার মন থেকে যে একবার বলে মন থেকে যে একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু 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 আল্লাহ 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 সদারে কোমোদে জিকির কবুল করো হে রব জিকির কবুল করো হে রব লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু 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 আল্লাহু
দর্শকবৃন্দ দেখছেন অনুষ্ঠান রহমতপূর্ণ রমজান। আজকে আমরা আলোচ্য বিষয় রেখেছি মদিনার আদব ও ফজিলত। মদিনা, জি ইকরাম ভাই,
আশিকের অন্তরের খোরাক হচ্ছে মদিনা, চোখের শীতলতা হচ্ছে মদিনা, জানার চেয়েও যাকে বেশি ভালোবাসে সেটাই হচ্ছে মদিনা। আর পুরো বিশ্বের মানুষ যে জায়গায় আসার জন্য ইচ্ছা পোষণ করে সেটা হচ্ছে মদিনা।
মদিনা
আর যে জায়গায় যাওয়ার পর নিজেকে বেশি সৌভাগ্যবান মনে করে সেটা হচ্ছে মদিনা। সকাল থেকে সন্ধ্যা অবধি, রাত অবধি সবসময় সবুজ গম্বুজের দিকে তাকিয়ে থাকা নামে হচ্ছে মদিনা। এতক্ষণ মানুষ কোনো জায়গায় এক জায়গায় স্টে করে না,
এতক্ষণ তাকিয়ে থাকে না।
তো যে জায়গায় দীর্ঘক্ষণ মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখে অশ্রু জড়ায় সেটার নাম হচ্ছে মদিনা।
সুবহানাল্লাহ।
আর যেখানে গেলে অন্তরের মধ্যে প্রশান্তি মিলে, এটাকে একবার দেখলে বারবার দেখার ইচ্ছে জাগে। যেখানে গিয়ে আলা হজরতের সে মে মুজরিম হওয়া কা মুজে সাতুল এল এগুলা নাতগুলো শুনতে শুনতে নিজেকে অপরাধী মনে করে কান্না করার নামই হচ্ছে মদিনা। কেননা আল্লাহ পাক পবিত্র কোরআনুল করিম ফুরকানুল হামিদের পঞ্চম পারা সুরা নিসার 64 নং আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়ালাউ আন্নাহুম ইযা যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহীমা কানসুল ইবান থেকে রবাত। এবং যদি কখনও তারা নিজেদের আত্মার উপর আত্মার প্রতি জুলুম করে তখন হে মাহবুব তারা আপনার দরবারে হাজির হয় এবং আল্লাহ পাকের নিকট ক্ষমা প্রার্থনা করে আর রসুল তাদের পক্ষে সুপারিশ করেন, তবে অবশ্যই আল্লাহকে অত্যন্ত তওবা কবুলকারী দয়াল হিসেবে পাবে।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
তাহলে এখানে সুস্পষ্ট করে বলে দেওয়া হচ্ছে যে রসুলের দরবারে গিয়ে কান্নাকাটি করে আল্লাহ পাকের কাছে মাপ চাওয়া এবং রসুল যদি তাদের পক্ষে সুপারিশ করে তখন কিন্তু আল্লাহ পাকে অত্যন্ত দয়ালু এবং তওবা কবুলকারী হিসেবে পাবে
অবশ্যই।
তাহলে এ থেকে বোঝা যায় যে মদিনায়ে পাকে যাওয়াটা কেমন, দোয়া করাটা কেমন, যাওয়ার ইচ্ছা পোষণ করাটা কেমন, টাকা পয়সা ধন দৌলত খরচ করার মধ্যে লাভটা কী। কেননা পৃথিবীর অন্য কোনো জায়গার মধ্যে হানায় কাবায় নামাজ আদায় করলে হেরেমের মধ্যে 1 রাকাত 1 লক্ষ আর মসজিদ নবীর মধ্যে 1 রাকাতে 50,000, অন্য কোনো জায়গায় ফজিলত নেই, তাহলে সেটাও লক্ষ্য করা যাচ্ছে। নফল নামাজ কি জামাত সহকারে আদায় করতে পারবে কি না। তো বুখারী শরীফের মধ্যে 2টা রাওয়ায়াত রয়েছে, একটা হচ্ছে হযরত সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আর একটা হচ্ছে হযরত উতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে যখন আমার নবী তশরিফ এনেছেন তখন ওনার ঘরে আমার নবী নফল নামাজ আদায় করেছেন জামাত সহকারে, সাথে সিদ্দিক আকবর ফারুক আজম আর অন্যান্য সাহাবীরা ছিল। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে নামাজ জামাত সহকারে নফল নামাজ আদায় করা জায়েজ। তবে এলানিয়া ঘোষণা করে অনেক মানুষকে জমা করে একসাথে নামাজ আদায় করে এটাকে মাকরু বলা হয়েছে, মাকরু তানজিহ। তাহলে এ থেকে বোঝা যায় যে এলানিয়া না করে মানুষ যখন জমাট হয়ে গিয়েছে, যেটা বললেন ফজর নামাজ এবং এশার নামাজ যখন জামাত সহকারে আদায় করে তখন সারা রাতে ওয়াজ করার সওয়াব সে লাভ করবে। আর এখন যেহেতু মানুষ চলে আসছে, এখন নামাজ নফল নামাজ সালাত তসবিহ নামাজ মানুষ আদায় করছে, এর মাধ্যমে মানুষ গুনাহ থেকে বাঁচার একটা সুযোগ হয়েছে। নাহলে মানুষ গিয়ে গুনাহের মধ্যে লিপ্ত হতো, মোবাইল দেখতো, ফেসবুক বা অন্যান্য অহেতুক কাজের মধ্যে লিপ্ত হয়ে যেত। অন্ততপক্ষে এটা থেকে মানুষ বেঁচে থাকবে। দ্বিতীয়ত হযরত উতবা রাদি আল্লাহ তাআলা আনহুর ঘর হচ্ছে মসজিদে কুবার সামনে সামনে।
আচ্ছা,
সরি, মসজিদে কুবা না, মসজিদ কুবা থেকে সামান্য মসজিদে জুমা যেটা আছে, জুমা মসজিদ যেটাকে বলা হয়, জুমা মসজিদের সামনে হচ্ছে হযরত উতবা রাদি আল্লাহ তাআলার বাসা ঘর যেটা ছিল, ওইটা আবার সংরক্ষণ করা হচ্ছে নতুনভাবে। আমরা যখন দেখেছি তখন এটা অনেকটা খনন করা হয়েছে, কিছু টিন দিয়ে এটা জালে দিয়ে ঘেরাও করা, ভিতরে ঢোকা যাচ্ছে না, বাইরে থেকে দেখা যাচ্ছে, উপর থেকে দেখা যাচ্ছে। তখন একজন ইসলামী ভাই ছিল আমাদের সাথে, উনি বলেন যে টাকা হতো উদ্বান দিত ঘর, হয়তো উদ্বান দিয়ে তখন যখন ওনার দৃষ্টিশক্তি যখন হ্রাস পেয়েছিল, তখন প্রিয় নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মসজিদে জুমা মসজিদ যেটা যেটা যেখানে আমার প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম জুমা নামাজ আদায় করেছিলেন হিজরত করে মক্কা থেকে, জুমা মসজিদের সামনে তো এটা, তো আমি এখান অন্ধ মানে দৃষ্টিশক্তি হ্রাস পাওয়ার কারণে আমি মসজিদে গিয়ে নামাজ আদায় করার সেই শক্তি আমার নেই, তা আপনি একটু তষ্টি মানেন আমার ঘরের মধ্যে, সে নামাজ আদায় করুন। আমার নবী তষ্টি মানলেন, তো আমার ওই জিজ্ঞাসা যে উদ্বান কোন জায়গায় নামাজ আদায় করবো, উদ্বান দিয়ে মনে ইয়ার সরলে আপনি এই জায়গায় নামাজ আদায় করুন। তখন আমার নবী ইমাম উদ্বান রাদি আল্লাহ তাআলা আনহু সিদ্দিক আকবর এবং সাহাবী একরাম পিছনে দাঁড়িয়ে নামাজ আদায় করেছে,
সুবহানাল্লাহ,
এবং হযরত উদ্বান রাদি আল্লাহ আনহু ওই জায়গায় প্রতিদিন নামাজ আদায় করতেন, যেহেতু আমার রসুল এখানে নামাজ আদায় করেছে সেই জন্য। তাহলে যেখানে নামাজ আদায় করেছে সেখানে যদি সাহাবী একরামরা যদি নামাজ আদায় করতে পারেন, সৌভাগ্যবান মনে করেন, তো যেখানে শুয়ে আছেন আমার নবী, তো সেখানে গিয়ে জিয়ারত করা, আমার নবীকে সালাম দেওয়া, আমার নবীর কাছে আরজি পেশ করা, এটা তো সৌভাগ্যবানদের কাতারের মধ্যে অন্তর্ভুক্ত হওয়ার একটা মাধ্যম।
মাশাআল্লাহ, আসলে মদিনা এমন যে কোন এক আশিকের রাসূল বলেছেন যে উম্মতের উপর এটা কেমন বড় দয়া যে যে মদিনাতুল মুনাওয়ারায় সকাল এবং সন্ধ্যায় সত্তর হাজার করে ফেরেশতারা আসেন, কিন্তু যে ফেরেশতা আজকের দিনে আসবে সে কিয়ামত পর্যন্ত আর
আসতে পারবে না,
আর আসতে পারবে না, তার কোনো সুযোগই নেই আসার। তাহলে দেখেন উম্মত যতবার চাই মদিনায় যেতে পারবে, যতবার চাই, বুলাবা আসতে হবে, কিন্তু উম্মত যতবার চাইবে মদিনায় যেতে পারবে, হাজিরি দিতে পারবে, হাজিরের ক্ষেত্রে তার কোনো বাধা নেই। তো এটাই হচ্ছে মদিনা, এটাই হচ্ছে মদিনা। সালমান ভাই,
মাশাআল্লাহ, খুব চমৎকারভাবে বললেন মদিনার ব্যাপারে। মদিনা কি আসলে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর রওজা মুবারকের আদব, মহাব্বত, ভালোবাসা, এটা শুধুমাত্র পড়ার কারণে বা স্টাডির কারণে হয় না, মূলত এটার জন্য তকদিরেরও প্রয়োজন হয়, এটার জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কবুল করতে হয় মদিনার জন্য। কেননা মদিনায় পাক এমন এক শহর, হুজুরও জানে যে ওলামায়ে কেরামগণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলেছেন, জাহিরি হায়াতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকা অবস্থায় যেরকম আদব সম্মান ফরজ ছিল উম্মতের জন্য, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে পর্দা করার পরেও ঠিক সেমভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদব করা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আদব, ইহতিয়াত, সকল কিছু ঠিক সেমভাবেই এর আহকাম রয়ে গিয়েছে। তার মানে এটা নয় যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে পর্দা করেছেন, এটার আহকাম আলাদা হয়ে গিয়েছে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গাতে আছেন, আল্লাহ তাআলা যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আদব শিক্ষা দিয়েছেন, আমরা জানি সকলেই যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবী, যে হে ঈমানদারগণ, তোমরা নবীর আওয়াজের উপরে তোমাদের আওয়াজকে উঁচু করিও না। হ্যাঁ, যদি কেউ করে তাহলে কি হবে আমল বরবাদ, এবং বলেন আং তাহবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, বরবাদ হয়ে যাবে, খবরও থাকবে না। তো আজ বর্তমানে যাদের আদব আছে আলহামদুলিল্লাহ, কিন্তু যাদের আদব নাই তারাও জানছে না যে তাদের আমল কীভাবে বরবাদ হচ্ছে, কারণ এটা আল্লাহ পাকের কোরআনের কথা। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদব মহাব্বত যেখানে আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন যে আদব করো, আওয়াজকেও কী করিও না, উঁচু করিও না, তাহলে অন্যান্য বিষয়েও আমাকে খেয়াল রাখতে হবে। এইভাবে সেমভাবে আপনি যদি দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন এর দরবারে কারা সবচেয়ে বেশি সম্মানিত, তো আল্লাহ তাআলা কোরআন কারিমের মধ্যে ইরশাদ করেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে নিশ্চয়ই তোমাদের মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত সেই ব্যক্তি যারা আল্লাহ পাকের নিকট তাকওয়াবান, যাদেরকে আল্লাহ পাক তাকওয়ার জন্য সিলেক্ট করে নিয়েছেন, আল্লাহ পাকের দরবারে যারা তাকওয়াবান তাদেরকে আল্লাহ পাক সবচেয়ে সম্মানিত বলেছেন। আচ্ছা, তাকওয়া কাদেরকে আল্লাহ তাআলা দিবেন, এই ব্যাপারে যদি আপনি আসেন, এটারও উত্তর আল্লাহ পাক কোরআনুল কারিমের মধ্যে দিয়েছেন যে কারা পাবেন, বললেন যে ওই সকল বান্দারা যারা নিজেদের আদব, নিজেদের আওয়াজ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে ছোট রাখবেন। ইন্নাল্লাযীনা ইয়াকুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ, যারা নিজের আওয়াজকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে ছোট রাখবেন, অর্থাৎ যাদের আদব থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, যেই দিলের মধ্যে রসুলের আদব আছে আল্লাহ পাক ওই দিলকে তাকওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সিলেক্ট করে নিয়েছে।
সুবহানাল্লাহ।
যেখানে আদব আছে বাস এখানে এই জন্য বলা হয় যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদব ইমানের সবচেয়ে পূর্ব শর্ত, যেটা আমরা তো জানি, কিন্তু আপনার ইমান কামিলের ইমানের নূরে সবচেয়ে পূর্ব শর্ত যেটা, এটা হচ্ছে আদবে নবী, আদবে মদিনা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনাকে কেমন আদব বা ফজিলত দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন যে ইন্না ইব্রাহিমা হাররামা মক্কাতা, যে নিশ্চয়ই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসাল্লাম মক্কাকে হারাম বলেছেন, অর্থাৎ পবিত্র স্থান, হ্যাঁ, সম্মানিত জায়গা বলেছেন, হারাম বলেছেন। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়া ইন্নী হাররামতুল মদিনা, আর আমি মদিনাকে হারাম করে ঘোষণা করলাম, মদিনাকে পবিত্র বলে আমি ঘোষণা করে দিলাম। যেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বললেন। আচ্ছা, অপর জায়গাতে যদি দেখেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে, আমি শুরুতে বলেছি যে মদিনার প্রতি মহাব্বত, ভালোবাসা, আদব, এই সমস্ত বিষয় শুধুমাত্র পড়ার কারণে বা আপনি বড় ডিগ্রি অর্জন করার মাধ্যমে হবে না, আমলের মাধ্যমে হয় না। কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন যে মদিনার অ্যাট্রাকশন ইমানদারদের প্রতি কেমন থাকবে, ইমানদারদের প্রতি কেমন মদিনার প্রতি অ্যাট্রাকশন থাকবে, না বললেই না যে আমিরা আহলে সুন্নাত দামত বরকাতুল আলিয়া কেমন ওই সত্তা যে মদিনার বাস নাম শুনলেই চোখে পানি চলে আসে। আমরা কখনো তাসাবুরও নেই যে কেউ স্ক্রিনে ভিডিও দেখে চোখের মানে কান্না করতে পারে, টিভি দেখে কান্না আসে। আলহামদুলিল্লাহ, আমির আহলে সুন্নাত ওই সত্তা যে আজকে পুরো পৃথিবীবাসীকে দেখিয়েছেন যে নবীর মহাব্বত থাকলে কখনো টিভি স্ক্রিনের সামনে বসেও মদিনার জন্য কান্না করা যায়।
সুবহানাল্লাহ। শুধু নিজে কান্না করেনি, পুরো জাতিকে কান্না করা আছে।
আল্লাহু আকবার। কিভাবে এটা কোত্থেকে আসলো, এই বিষয়টা আসলো কোত্থেকে? হাদিসে পাকের মধ্যে আসছে যে ইন্নাল ইমানা লায়ারিজু ইলাল মদিনাতি কামা তারিজুল হাইয়াতু ইলা হুজরিহা। আল্লাহু আকবার। বললেন যে নিশ্চয়ই ইমান হচ্ছে মদিনার দিকে ফিরে আসবে যেমনিভাবে সাপ তার ঘরতে ফিরে আসে।
জি,
অর্থাৎ সাপ যেখানেই যাক না কেন তার সর্বশেষের ঠিকানা হচ্ছে তার গর্ত, সে যেখানেই যাবে তার গর্তেতে সে চলে আসতে হবে। আর ইমানদার এটা পৃথিবীর যে কোনো জায়গাতে থাকুক না কেন সর্বশেষ তার ঠিকানাই হবে মদিনা। অর্থাৎ যেখানেই থাকবে, যেখানেই বসবে, এই জন্য তো ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহি, হ্যাঁ, যাকে আশিকে মদিনা বলা হয়। আল্লাহু আকবার। ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহি কেমন মদিনার মহাব্বত ছিলেন, কেমন
আলিমে মদিনা বলা হয়।
হ্যাঁ, আলিমে মদিনা, যেভাবে মদিনার প্রতি অ্যাট্রাকশন ছিল, মহাব্বত ছিল, আপনি একটু তাসাব্বুর করতে পারেন লিয়াকত ভাই? এই ব্যাপারে কোনো না হাদিসে পাক আছে, না এই ব্যাপারে কোরআনের কোনো নির্দেশ আছে, না উলামায়ে কেরামের নির্দেশ আছে যে আপনি হাদিস বসতে হলে আপনাকে পবিত্র সহকারে খুশবু লাগিয়ে বসতে হবে। কিন্তু ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা দেখেন, ইনি দরজ দিবেন 17 বছর বয়স, একদম যুবক, টাটকা যুবক। ওই সময়ে বর্তমানের যুবক যারা আছে তারাও দুনিয়ার সাথে মহাব্বত, আর ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা ওই মুহূর্তে তার মহাব্বত ভালোবাসা ছিল তো মদিনার সাথে। কেমন মহাব্বত ছিল, কেমন ভালোবাসা ছিল, যখন দরস দিতে বসতেন বলতেন যে শুধু দরসের জন্য বাকায়দা গিয়ে গোসল করতেন। হ্যাঁ, গোসল, এটা কোন কিতাবে লেখা আছে ভাই? এটা কোনো কিতাবে নয়। আমির আহলে সুন্নাত বলে না যে, বিশেষ করে যখন মিলাদুন্নবীর ক্ষেত্রে আসে, তো এটা ইমানদারদের তকদিরের মধ্যে লেখা। তো সেম মদিনার প্রতি মহাব্বত ভালোবাসা, এটা ইমানদারদের
আতাই,
হ্যাঁ, আতাই হবে। তো ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা যখন দরস দিতেন, ইনি গোসলও করতেন, আবার নতুন কাপড় বা ভালো যেটা সবচেয়ে কাপড় এটাও পরতেন, আবার যখন বসতেন না, আদব কাকে বলে, যে বসার ক্ষেত্রে বলা হচ্ছে ইনি যেটাকে বলা হয় পার্শ্ব পরিবর্তন করতেন না, এক জায়গাতে বসে থাকতেন। ওই যে আমরা শুরুতে মাসালা বললাম যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদব যেভাবে দুনিয়াতে থাকা অবস্থায় চলে যাওয়ার অবস্থায় করতে হয়,
সেভাবে করতে হবে।
প্র্যাকটিক্যাল যদি দেখিয়ে থাকেন ইমাম মালিক
মালিক বিন দিনার রাহমাতুল্লাহি তাআলা, আসলে ইবাদত বা নসিব, বেআদব বা নসিব, তো যে যত বেশি আদববান হবে সে নসিবওয়ালা হবে। ওখানেও আমরা দেখেছি অনেকে বিরোধিতা করে যে আপনারা এত আদব করেন, আদব করতে করতে তো ওনাকে একেবারে খোদার সমপর্যায়ে নিয়ে যাচ্ছেন, এটাও বলা হয়ে থাকে।
যেটা বলেন না লিয়াকত ভাই, যারা সমান বলে না,
এরা নিজেই বুঝতে পারতেছে না যে এরা যারা আদব করে তাদেরকে শিরিকের বা তাদেরকে কোনো ফতোয়া দেওয়ার আগে তার নিজের উপরে ফতোয়া চলে আসছে। কীভাবে? যে আল্লাহ পাকের কোনো সমান তো নাই, আল্লাহ পাকের কোনো সমান আছে? কেউ যারা এটা বলে যে আপনি শান বলতে বলতে মাজাল্লাহ আল্লাহর উপরে নিয়ে যাচ্ছেন, ভাই আল্লাহর উপর আছে। আরে যেখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গিয়ে সালাতু সালাম দেওয়া, জিয়ারত করা, মানে এটা প্রমাণ করছে যে আমার আল্লাহ পাকের কোনো কি নাই, জায়গা এমন নির্দিষ্ট নয় যেখানে গিয়ে আমি আল্লাহর জন্য জিয়ারত করবো। আমি রসুলের দরবারে গিয়ে জিয়ারত করছি মানে এটা আমি মেসেজ দিচ্ছি।
জি
হ্যাঁ, আল্লাহকে তো সালাম দেওয়া যায়,
আল্লাহকে কোন আল্লাহকে সালাম দিবে?
হ্যাঁ এটাই,
হ্যাঁ আল্লাহ পাক আমাদের বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া
বারাকাতুহু, আল্লাহ
আল্লাহ যে আপনার উপর আল্লাহ পাকে রহমত এবং বরকত হোক। মানে আল্লাহকে যদি সালাম দিই তাহলে আরেকটা আল্লাহ মানতে হবে, আলহামদুলিল্লাহ। তো আমরা তো রসুলকে সালাম দিয়ে শিরিক থেকে বাঁচাচ্ছি,
শিরিক থেকে বাঁচাচ্ছি।
ওখানে আমরা দেখেছি আদব, আশিকের রসুলরা যখন মানে সবুজ গম্বুজের দিকে থাকে তখন পিঠটা একটু কিবলার দিকে হয়ে যায়, সেহেনে বিশেষ করে মসজিদ নববী থেকে যদি সবুজ গম্বুজ থাকে তখন ফেসটা কিন্তু আবার কিবলার দিকেই থাকে, কিন্তু সেহেনে যখন সবুজ গম্বুজের দিকে আমরা তাকাই আমাদের পিঠটা কিবলার দিকে হয়ে যায়। তো ওখানে অনেকে মানে বিরোধিতাকারীরাও বিরোধিতা করে যে কিবলার দিকে পিঠ কেন, কিবলার দিকে পিঠ কেন, কিবলার দিকে মুখ হবে, ওনার দিকে পিঠ হবে। তো এই বিষয়গুলো ওখানে অনেকে বলে। তারপর বলা হচ্ছে ধরেন আমরা অনেক সময় সবুজ গম্বুজের দিকে তাকিয়ে হয়তো বা ফরিয়াদ জানাই, হ্যাঁ হাত বেঁধে ফরিয়াদ জানায়, হাতে বেঁধে ফরিয়াদ জানায় বা মোনাজাত করি, বলছে কিবলা তো ওদিকে, এদিকে ফিরে কিসের দোয়া, এদিকে ফিরে কিসের আরজি?
আপনি যেটা বললেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার হাদিসে মুবারকা আছে, আপনি যেটা বললেন না যে আমরা গিয়ে দোয়া করি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার খিলাফতের সময়ে হযরত বেলাল বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মানে বৃষ্টির প্রয়োজন হচ্ছিল, খুব প্রয়োজন যে মানুষ কষ্টে ধ্বংস হয়ে যাবে, ওই মুহূর্তে বেলাল বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রসুলের দরবারে গিয়েছেন, গিয়ে আল্লাহ রসুলের দরবারে দোয়া করেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত ধ্বংস হয়ে যাবে, আল্লাহর কাছে দোয়া করুন আপনি বৃষ্টির ব্যবস্থা করে দেন। আচ্ছা, যেই দোয়া করলেন ওই রাতে আমার রসুল আমার স্বপ্নেও দিদার দিয়েছেন এবং বললেন যে বেলাল বিন হারিস চিন্তা করিও না, ইনশাল্লাহ বৃষ্টি হবে। হ্যাঁ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দোয়াও করেছেন, আবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উত্তরও দিয়েছেন, আবার পরবর্তীতে আলহামদুলিল্লাহ দোয়া করেছেন তো বৃষ্টিও হয়েছে।
আমি আমার রসুল কোথায়? তখন মৌলা শেরহুদ আলী আমার রসুল তো আরাম করছেন, ওই বেদিন কান্না করতে লাগলো গ্রামের লোক, ইয়া রাসূলুল্লাহ আমি তো আসছি আপনার সাথে দিদার করার জন্য, আপনাকে মনের ব্যথা বোঝাবো, আপনার মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা চাইবো। এখন আপনি যেহেতু শুয়ে গেছেন রোজার রোজা মোবারকের মধ্যে, এখন আমি কার কাছে যাবো, কাকে বোঝাবো,
কাকে ফরিয়াদ শোনাবো,
আর আমার পক্ষে সুপারিশ কে করবে, আমার দুঃখটা বুঝবে কে? ইয়া রাসূলুল্লাহ এখন ওইভাবে কান্না করে যাচ্ছে, আজকে যারা কান্না করছে এটা তো আমাদের নয়, এটা তো আমাদের আমাদেরকে আগে থেকে শিখিয়ে দেওয়া হয়েছে। এটা উনি কান্না করছেন, তো কান্না করতে 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 এক পর্যায়ে আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে সুসংবাদ দিলেন যে তোমার গুনাহ ক্ষমা করা হয়েছে। তাহলে যেখানে সাহাবে কেরাম শিক্ষা দিচ্ছেন এভাবে কান্না করার জন্য, তো সাক্ষাৎ তো সিনা বা সিনা সম্মুখে হয়, বুক বরাবর থাকবে, উনি থাকবে আমার চেহারা ওনার দিকে থাকবে। যেমন আহসানুল বিয়ার মধ্যে আলা হযরত রহমতুল্লাহ আলাইহি এভাবে বর্ণনা করেছেন যে জিয়ারত করার সময় সাহাবে মাজারকে সামনে রেখে চার হাত দূর থেকে দাঁড়িয়ে থাকি করা, জিয়ারত করা, তো আদব শিখাচ্ছে এভাবে। এখন আপনি যদি পিঠ দিয়ে যদি সাক্ষাৎ করেন তো এটা কোন ধরনের বদ্রত আমি বলেন? আজকে সোশ্যাল মিডিয়া আমরা দেখি, আজকে সমাজের সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখছি আমরা যে বিভিন্ন রাষ্ট্রীয় পর্যায়ে যারা রয়েছে সম্মানিত ব্যক্তি তাদের জন্য আমরা দাঁড়িয়ে থাকি, ওই তখন তো কোনো ফতোয়া আসে না, তখন তো বিয়াদবি হয় না, যে রসুলের তখন দাঁড়ালে এটা বিয়াদবি হয়ে যাচ্ছে।
জি জি এটাই এটাই আমরা দেখেছি, যেখানে যখন ওখানে আল্লাহ পাকের পানা, আল্লাহ পাকের পানা, ওখানে যারা আশিকের রসুলরা আদব করে তাদেরকে নিয়ে ঠাট্টা মশকরা করা হয়, তাদেরকে হেয় প্রতিপন্ন করা হয়, তাদেরকে মানে ঢাক্কাঢাক্কি পর্যন্ত করা হয় যারা একটু আদব দেখাতে চায়। তো আসলে আদব আদব এটা তো নবী পাকের সাহাবায়ে কেরাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আদব এটা তো তাবেইনরা আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে আদব কীভাবে করতে হবে। আমরা কী করছি? এমন এমন বুজুর্গানে দিনদের হুজুর আলোচনা এসেছে জিন্দিগিতে পাওয়া যায় যে ওনারা হাজরিয়ে মদিনার সময় নিঃশ্বাস বন্ধ করে ফেলতেন যাতে নিঃশ্বাসও যাতে একটু বড় না হয়ে যায়।
ওলামায়ে কিরাম এভাবে বর্ণনা করছেন যে পৃথিবীর সবচেয়ে উত্তম জায়গা এটা, এখানে উঁচু আওয়াজে খুব জোরে নিঃশ্বাস না ফেলতে, না ফেলে এখানে দিলে স্বস্তিতে আস্তে আস্তে যায়, পা রাখার সময় যেন খুব আদব সহকারে পা রাখে, কারণ এখানে আমার নবী আরাম করছেন এখানে। এই জন্য বাদশাহ আব্দুল হামিদ তিনি ওই তখন তো এখন তো রেলস্টেশন পরিবর্তন হয়েছে, তখন মসজিদে গামামার ওদিকেই ছিল, ওই বেলা মসজিদের ওদিকে রেল লাইন ছিল, রেল লাইনের মধ্যে কার্পেট উনি বিছিয়ে দিয়েছেন যাতে ট্রেন চলার সময় যেন উঁচু আওয়াজ না হয়, শব্দ না হয়। কি জন্য? ওই শব্দ যদি জোড়া হয় তাহলে আমার নবীর কষ্ট হবে। তাহলে দেখুন আমাদেরকে বুজুর্গানের দিন বলেন নেককার ব্যক্তি শিক্ষা দিচ্ছেন এগুলা, আর এখানে কে ঘুমাচ্ছেন এখানে, আর এখানে বদভক্তরা এখানে বলেছে উনি তো ঘুম, উনি তো এরকম না মাজাল্লাহ অনেক উল্টো পাল্টা কথা বলে ফেলে এখানে। তাহলে
পড়ছে যে আমিরুল সুনন নাকি যখন প্রথম প্রথম যেতেন, এখনো এখন তো একটু বয়স হয়েছেন, যখন প্রথম প্রথম নাকি যেতেন পা আগে রাখতেন না গাড়ি থেকে, পা আগে রাখতেন না,
আগে তো এটা তো আছেই, খামাগুড়ি দিয়ে আশা করি খামাগুড়ি দিয়ে যাচ্ছেন মদ্রাসার মাটিগুলো চুম্বন চুম্বন করছেন,
অনেক সময় নাকি গাড়ি থেকে পা আগে না দেওয়ার কারণে পড়ে গিয়ে ব্যথা পর্যন্ত পেত, বলতে এটা মদিনার ব্যথা।
হ্যাঁ, আমিরুল সুনন শত কোটি মাথা মোবারকবাদ, এই জন্য তিনি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন মদিনা শরীফ খালি পেয়ে যাওয়ার জন্য, মদিনা শরীফ জুতা নিয়ে না যাওয়ার জন্য,
যতদিন মানে মদিনায় থাকা হয় যাতে আমরা,
হ্যাঁ, ইস্তিনজা এখানে না করার জন্য। কেননা আলিমে মদিনা যেটা আমার সুমন বলল যে আলিমে মদিনা শাফি রহমতুল্লাহ তাআলা আলাই তিনি কখনো হাজত এখানে সারেন নাই, বাইরে গিয়ে
হুজুর এটা এটা প্র্যাকটিক্যাল। আমি আমার সাথে এক মুবাল্লিগ ছিল আমার দ্বিতীয়বার সফরে, আমি দেখেছি উনি হোটেল থেকে করে আসতেন, ওনার হোটেল অনেক দূরে ছিল এবং ওখানে কিন্তু সব অ্যাভেলেবেল আছে, একদম হাতের কাছেই টয়লেট আছে, কিন্তু ওনার যদি কখনো টয়লেটের প্রয়োজনও হতো উনি ওখান থেকে হোটেলে চলে যেত, করতো না।
এটা আমার স্নাতকের
শিক্ষা,
শিক্ষা ওনার শিক্ষার কারণে আমাদের অবস্থা একদম, আমাদের একজন ইসনাই ভাই ওনার বাসা হচ্ছে মদিনা থেকে অনেক দূরে, আহমদ মুস্তাশফা দূরে, 10 টিয়াল লাগে,
জি জি জি,
আসতে যেতে 10 টিয়াল, তো উনি হাজত সারাদিন এখানে সারে নাই, উনি আবার রিটার্ন এখানে গেলেন, বাসায় গিয়ে হাজত সারে আবার এখানে আবার আসলেন। তো আমি যদি শিক্ষা তো এটা এত বুজুর্গ বা এত বানসিব যেটা বললেন, ইমাম শাফি রহমতুল্লাহ তাআলার সামনে একজন ব্যক্তি মদিনা শরীফের মাটিকে কটাক্ষ করলো, মাটিকে মদিনার মাটি ভালো না এতটুকু বলার কারণে সাথে সাথে ফতোয়া দিন এই ব্যক্তিকে 30 বেত্রাঘাত করা হবে, একটা দুইটা না 30টা বেত্রাঘাত করা, যেহেতু মদিনার মাটি মাটিকে নিয়ে কথা বলার অধিকার কারণেই, কারণ যেই মদিনার মাটির সাথে আমার নবীর সম্পর্ক, যে মদিনার মাটির সাথে বুজুর্গানের দিন নয় শুধু রহমতের ফেরেশতা জিবরাইল আমিন মধ্যে এখানে তুষ্টি ফেনেছে, যে মদিনার মাটির সাথে ফেরেশতা পর্যন্ত সম্পৃক্ত, ওই মদিনার মাটিকে কিভাবে কটা,
মাটির ব্যাপারে বলেন, বদন পর হে আত্তার তেরে খাকে মদিনা, পরে হট জাহান্নাম তেরা কাম কিয়া, যে আরে তোমার শরীরে মদিনার মাটি আছে আর জাহান্নাম তোমার এখানে কাজ, কেমন আশিক কেমন মহাব্বত। আমির আহলে সুন্নাত যে বলছেন না আজকে
মদিনার মাটি নিয়ে কথা বলছেন, আমি শুধু মদিনার মাটি দিয়ে সুরমা লাগিয়ে নেই,
সুরমা লাগাই। আমির আহলে সুন্নাত দামত বরকাতুল্লাহ আলাইহি একটা শের লিখেছেন খুবই চমৎকার, বলা হয় যে আমির আহলে সুন্নাত একবার যখন মদিনা শরীফ গিয়েছেন ইনি জানতেন না, হ্যাঁ, ইনাকে যখন যে হোটেল দেওয়া হয়েছে ওই হোটেলের মধ্যে আমির আহলে সুন্নাত দামত বরকাতুল্লাহ আলাইহা উঁচু উপরে যখন উঠলেন, তো ওঠার পর জানালা দিয়ে ইনার নজর পড়লো, ইনার জানালা দিয়ে নজর পড় দেখার পর দেখতেছে যে সবজে গম্বুজ দেখা যাচ্ছে, বলতেছে আমির আলে সুনত ওই জায়গা থেকে বাচ্চার মতন কান্না করে করে নিচে নামছে, নিচে নেমে ব্যাগ নিয়ে যে এই যে বের হয়েছে এবং যে আমির আলে সুনতকে এই জায়গাতে রুম দিয়েছে তাকে পর্যন্ত বলছে ভাই আপনি আমাকে কোথায় দিয়েছেন, আরে আমি উপরে আর মদিনা শরীফ দেখা যাচ্ছে নিচে, এটা কীভাবে সম্ভব দূর থেকে, অথচ অনেক দূরে, তারপরেও বলছে যে মদিনা শরীফ আমার নিচে থাকবে এটা আমার হচ্ছে না। বাস আমির আলে সুনত বলতেছে, সাথে সাথে আমির আলে সুনত কলম নিলেন আবার খাতা নিলেন, নিয়ে লিখলেন যে আরশে উলাস আলা মিঠে নবী কা রওজা, হে হার মাকাসেওয়ালা মিঠে নবী কা রওজা, বললেন যে প্রত্যেক জায়গা থেকে উঁচা হচ্ছে আমার নবীজির
রওজা।
আর ওই দিন বাস আমির আলে সুনত দেওয়ানার মতন কান্না করলেন যে আমি এটা কি করলাম, আমি একটুর জন্য উপরে উঠে গেলাম আমার রসুলের রোজার উপরে কিভাবে এটা আসে, এটা হচ্ছে মদিনার
আরশে উলা সে আলা মিটে নবী কা রোজা, হে হর মকা সে ভালা মিটে নবী কা রোজা, হে হর মকা সে ভালা মিটে নবী কা রোজা।
সেখানে যাবে পঞ্চম আসে, ষষ্ঠ আসে, সপ্তম আসে বা এর উপরে আসে, সিদ্ধাতুল মুনতাহা আসে, উঁচু জায়গায় তো যাবে না। তো উঁচু জায়গায় বলতে বোঝাচ্ছে যে চতুর্থ আসমান বা যে আসমান গুলোই আছে এর চাইতে শ্রেষ্ঠ হচ্ছে আমার নবীর রওজা, এই জন্যই তো ওনাকে আবার দুনিয়াতে আনা হবে এবং আমার নবী পাকের পাশে ওনার মাজার হবে। সুবহানাল্লাহ। তো আসলে মদিনায় পাকের আদব আমরা কি করি, আমরা তো কিছুই করি না।
মহাব্বতের ব্যাপারে একজন সুন্নি আলিম, উনি আমির আলে সুন্নতের মুরিদও না, উনিও বলছেন যে আমি আমির আলে সুন্নত দামাত বরকাতুল্লাহ আলিয়ার সাথে সুযোগ হয়েছে গিয়েছি, তো দেখলাম যে মদিনার মহাব্বত বলেন ভালোবাসা কি জিনিস, আদব কি জিনিস বলেন। আমার দেশের মধ্যেও আমি দেখলাম আমির আলে সুন্নত দামাত বরকাতুল্লাহ আলিয়ার সাথে আমি একবার ছিলাম, তো একবার বাহির থেকে একজন ইসলামী ভাই একটা গাড়ি নিয়ে আসলেন, তো আনার পর এসে আমির আলে সুন্নতের সামনে দাঁড়ালেন, এসে বলতেছে যে আপনি যে গাড়িটা দেখছেন এই গাড়িটা আমি মদিনা শরীফ থেকে নিয়ে আসছি। তো যখন এই কথা শুধু বললেন যে মদিনা শরীফ থেকে গাড়িটা আসছে, ওই আলিমে দিন বলছেন যে আমরা অবাক হয়ে গেলাম যাকে দুনিয়া আমির আহলে সুন্নত হিসেবে জানে, যার হাজারো লক্ষ কোটি ফলোয়ার্স আছে, এরকম ইলিয়াস আত্তার কাদেরী, আমরা সবাই দেখে অবাক হয়ে গেলাম যে ইলিয়াস আত্তার কাদেরী স্বয়ং যখন শুনলেন যে গাড়িটা মদিনা থেকে আসলেন, তো গাড়ির যে চাকা রয়েছে চাকার মধ্যে চুমু দেওয়া শুরু করেছেন। এসব হচ্ছে মহাব্বত।
সবজ সবজ গুম্বদ কেসা হে প্যারা প্যারা, সবজ সবজ গুম্বদ কিতনা হে মিঠা মিঠা, কিতনা হে মিঠা মিঠা, মিটে নবী কা রোজা কিতনা হে মিঠা মিঠা, মিটে নবী কা রোজা। ডাকি আমার সাড়া তুমি দাও হে প্রিয় নবী, ডাকে আমার সাড়া তুমি দাও হে প্রিয় নবী, রোজা পাকে তুমি দেখে না হে প্রিয় নবী, রোজা পাকে তুমি দেখা দাও হে প্রিয় নবী, একবার সে তুমি দেখা দাও হে প্রিয় নবী, যখন হবে তোমার দিদার তখনই দেহ হবে আমার, আমার স্বপনে শোনো মদনী মদিনে বলে একবার সে তুমি দেখা দাও হে প্রিয় নবী, রোজা পাখে তুমি ডেকে নাও হে প্রিয় নবী, তবু দিদার পেতে আমি ব্যাকুল প্রিয় নবী, তবু দিদার পেতে আমি ব্যাকুল প্রিয় নবী, স্বপনে এসে তুমি দেখা দাও হে প্রিয় নবী, স্বপনে এসে তুমি দেখা দাও হে প্রিয় নবী, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, এ আশায় এ আশায় রয়েছি মোরা গুনাহগার ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ স্বপনে এসে তুমি দেখা দাও হে প্রিয় নবী, রোজা পাখে তুমি ডেকে নাও হে প্রিয় নবী, আশায় যাই কেটে দিনগুল প্রিয় নবী, আশায় যাই আমার কেটে অপেক্ষমান আমি দেখে নাও হে প্রিয় নবী, বুলালো হম গরীব কো বুলালো ইয়া রাসূলুল্লাহ, বুলালো হম গরীব কো বুলালো ইয়া রাসূলুল্লাহ, পায়ে শব্বীর ও শব্বর ফাতেমা হায়দার মদিনে মে মদিনে জানে বালো যা চাও ফি আমানিল্লাহ, কবি তো আপনা বি লগ জায়েগা বিস্তর মদিনে মে, বুলালো বুলালো ইয়া রাসূলুল্লাহ, হে প্রিয় নবী, শত শত পাপের বোঝা রয়েছে শিরে, শত শত পাপের বোঝা রয়েছে শিরে, দেখে হে প্রিয় নবী, দেখে গুনাহ আমার মুছে দাও, হে প্রিয় নবী, রোজা পাকে তুমি ডেকে নাও, হে প্রিয় ডাকে আমার তুমি সাড়া দাও, হে প্রিয় নবী।
মাশাআল্লাহ, মারহাবা। আসলে এই প্রিয় নবীর দিদার, এটা তো প্রত্যেক আশিকের রসুলেরই কামনা, প্রত্যেক আশিকের রসুলেরই বাসনা, যে দিদারে রসুল যাতে আমাদের মিলে যায়, প্রিয় নবীর সহবত যাতে আমাদের মিলে যায়, প্রিয় নবীর দরবারে যাতে আমাদের হাজির নসিব হয়ে যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাতে আমাদেরকে এই বছর ওনার কদমে ডেকে নিক, এবং প্রতি বছরই আমরা যাতে যাই, আর এমন একবার যাওয়া হোক যাতে আর ফিরে আমরা না আসি। আল্লাহ আমাদের সবাইকে মদিনার বাদ বা জক বা শক হাজির নসিব করুক। আসুন কিছু দর্শকের কল আছে, কলগুলো অনুষ্ঠানে সামিল করি। জি,
আমি সবসময় আপনাদের মাদানি চ্যানেলকে দেখি, খুব ভালো লাগে। আমি মাদানি চ্যানেল দেখি। আজকের যে বিষয়ে আলোচনা করা হচ্ছে, এই বিষয় থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো এবং জানতে পারবো।
মাশাআল্লাহ, আল্লাহ পাক আপনাকে বরকত দান করুক। পরবর্তী কল,
নোয়াখালী শুভ নসর। আমি একটা মানকাবাত আছে, মুর্শিদ আমার আত্মার, মুর্শিদ আমার আত্মার, এই মানকাবাতটা শুনতে চাই।
সুবহানাল্লাহ, ইনশাআল্লাহ মানকাবাতে মুর্শিদ হবে, আমাদের সাথেই থাকুন। পরবর্তী কল,
আমি মুন্তোস থেকে। আমি তো সবসময় দেখি মাদানী চ্যানেল, রেগুলার দেখা হয় আমার। এই টিভি চ্যানেলটা আমার খুবই প্রিয়, এখন দেখতেছি। আমার পক্ষ থেকে ধন্যবাদ, আমার জন্য একটু দোয়া করবেন।
ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। জি, পরবর্তী কল,
রংপুর জেলা থেকে, এখানে আর শুনতেছেন, দয়া করো নবী আমার।
মাশাআল্লাহ, জি ইনশাআল্লাহ আমাদের সাথে থাকুন, শোনানোর চেষ্টা করা হবে। পরবর্তী কল,
হবিগঞ্জ জেলা থেকে বলছি। অনুষ্ঠানটা আমরা দেখি, অনেক ভালো লাগে, আমার ফ্যামিলিতে সবসময় দেখে, আমার ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন।
আল্লাহ পাক আপনাকে এবং আপনার পরিবারকে নেক ও সুস্থ হায়াত নসিব করুক, আপনাদের উপর বরকত নসিব করুক। জাকির ভাইয়ের একটি প্যাকেজ আছে, যে প্যাকেজে জাকির ভাই কিছু উপদেশমূলক কথা বলে থাকে, আসুন সেই প্যাকেজটা আমরা দেখে আসি।
সবচেয়ে বড় ভয় রিজিকের ভয়। আগামীকাল কি হবে, আগামীকাল কি খাবো, পরিবার কিভাবে চলবে, এই চিন্তা মানুষকে ভেঙে দেয়। কিন্তু মনে রাখবেন, আপনি জন্ম নেওয়ার আগেই আপনার রিজিক লেখা হয়েছে। চেষ্টা করবেন হালাল পথে থাকার জন্য, রিজিক নিজেই আসবে। রিজিকের মালিক আপনি নন, আল্লাহ তাবারক ও তাআলা রিজিকের মালিক। তাই তো কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাবারক ও তাআলা চমৎকারভাবে বান্দার জন্য ইরশাদ করেছেন, সূরা হুদ আয়াত নম্বর 6, পৃথিবীতে এমন কোনো জীব নেই যার রিজিক আল্লাহর দায়িত্বে নয়। যেহেতু আপনার আমার রিজিক আল্লাহর দায়িত্বে, সেই রিজিকের পিছনে নয়, আল্লাহর ইবাদতের পিছনে ছুটি আমরা। অবশ্যই আল্লাহ তাবারক ও তাআলা রিজিকও দিবেন, দুনিয়া এবং আখেরাত আমাদের মঙ্গল হবে।
মাশাআল্লাহ, মারহাবা। দর্শকবৃন্দ, আজকে আমরা আলোচনা করছিলাম মদিনার আদব এবং ফজিলত নিয়ে। বলছিলাম মদিনায় যারা খালি পায়ে হাঁটে, এটা নিয়েও অনেকে ঠাট্টা মশকরা করে। আমি দেখেছি যখন আশেপাশে অনেকগুলো দোকানে যাওয়া হয়, তো যখন যে হাজিদের পায়ে জুতো দেখে না, দোকানরাও কিন্তু দোকানদাররা কিন্তু ঠাট্টা মশকরা করে, আমি ফেস করেছি। তো এই যে একটা ইশক মহব্বত নিয়ে সেখানে খালি পায়ে হাঁটা, আচ্ছা এটা তো ফরজ ওয়াজিব কিছু না, তো এরকম করলে কি কোনো সওয়াব আছে কিনা? আচ্ছা, এই চাইতো ভয়ানক বিষয় যেটা আমি দেখেছি সেটা হচ্ছে রজাতুর রসুলের হাজিরি দিয়ে যখন এই মাত্র দরজা দিয়ে বের হলো, ঠাস করে জুতা সেখানে ফেলে দিল। তো এটা কেমন কাজ, আর এটা কেমন আদবের পরিপন্থী, এটা নিয়েও একটু আলোচনা করলে ভালো হয়।
বিষয়টা প্রথমে বললেন যে খালি পায়ে হাঁটা, এটা ফরজ ওয়াজিব নয়, কিন্তু এটা আদবের বিষয়, ইশক মহাব্বতের বিষয়। মাশাল সালাম ভাই প্রথমে বলেছিল এটা ইশক, এটা কিতাব পড়ে অর্জন হয় না, এটা আল্লাহ পাকের দয়া হতে হয়।
জি,
কারণ জালিকা ফদলুল্লাহ ইউতি মান ইয়াশা, আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে দয়া দ্বারা ধন্য করেন। তো যার উপর আল্লাহ পাক দয়া হয়েছে সে এটা বুঝবে। আপনি আপনি আমি কোনো রাজকীয় ব্যক্তি মন্ত্রী রাজার কাছে গেলে উন্নত জানু হয়ে বসে যাই, দুই পায়ে দাঁড়িয়ে থাকি, হাত গুটিয়ে দাঁড়িয়ে থাকি, রসুলের সামনে গেলে যেখানে যিনি মুখতারিকুল, যাকে আল্লাহ পাক সমস্ত ধনভাণ্ডারের চাবি যাকে দান করেছে, তো তার দরবারে গিয়ে খালি পায়ে যাওয়া এটা বিয়াদবির কি, এটা আদব সহকারে যাচ্ছি যে এটা আমার ইশকের মহাব্বতের কারণে। কেননা আমি রসুলের পাক সালামের দরবারে যে যাচ্ছি, আমার স্যান্ডেল তো আমি তো যেটা পরেছি এটা নিয়ে ওয়াশরুমেও যাচ্ছি, কারণ যদি নাপাকে থেকে যাই, এক তৃতীয়ত আমি জুতা নিয়ে হাতে কোন জায়গায়, যেখানে রসুল পাক সিস্টেম কদম মোবারক লেগেছে, ওই কদম মোবারকের দুলিগুলো তো অনেক দামি, আমি ওই জায়গায় পাকি পাকিভাবে রাখবো। সেজন্য আমিন আহলে সুন্নাত এবং বুজুর্গানের দিনগণ শিক্ষা দিচ্ছেন যে খালি পেয়ে যাওয়ার জন্য, আর খালি পেয়ে যাওয়ার কারণে বরকত যেগুলো যে দুলির সাথে লেগেছিল আমার নবীর বাম ওয়ারকের সাথে, ওই বরকত আপনার সাথে লাগতেছে।
সুবহানাল্লাহ।
হ্যাঁ, এটার কারণে আপনার রোগ থাকলে ব্যাধি থাকলে আল্লাহ পাক হতে চাইলে আল্লাহ পাক দয়া করে আমার নবীর সাদকা হতে এটা আপনাকে দুর্বিত করতে পারে।
জি।
দ্বিতীয়ত যেটা বললেন যে জুতো রাখা আওয়াজ উঁচু আওয়াজে ফেলা, এটা যখন বের হয়ে দিকে জুতোগুলো উপর থেকে ফেলা হয় তখন অনেক আওয়াজ হয় জোরে জোরে, যেহেতু টাইলস এখানে টাইলস পাথর আছে, তো এভাবে না ফেলা উচিত। কেননা আমি কোন দরবার এসেছি, কার কাছে এসেছি, তিনি সব কিছুই জানেন, সব কিছুই দেখেন। এটা আমার আকিদা না, শুধু এটা সাহাবে আকরামের আকিদা, নাহলে সিদ্দিক আকবর কেন বলেছিল যে আমার ওয়াফাতের পর আমার নবীর রোজামাকে সামনে গিয়ে বলবো যে আপনার গোলাম সিদ্দিক আকবর এসেছেন, আমার নবী যদি এখান থেকে নির্দেশ দেন তাহলে আমাকে স্বীকার কী করবে, দাফন করা হবে। তাহলে সিদ্দিক আকবর আকিদা এটা ছিল না যে উনি তো ঘুমাচ্ছেন, উনি মারা গিয়েছেন, উনি কীভাবে জবাব দিবে, আকিদা এটা ছিল না। সিদ্দিক আকবরের আকিদা এটা ছিল আমার নবী হায়াতি খৈরুল্লাকুম ওয়া মামাতি খৈরুল্লাকুম, আমার নবী জাহির হায়াতের মধ্যে যখন সেটা আমাদের জন্য কল্যাণকর, নুরানি রোজার মধ্যে পর্দা করার পর আমার সেটা সেটাও কল্যাণকর, সেজন্য উনি বলছেন আমার নবী সেখান থেকে জবাব দিবে। এখন সেজন্য এখান থেকে গিয়ে ডাইরেক্ট না রেখে এখান থেকে বাইরে থেকে অনুমতি নেওয়ার জন্য, তো সাহাব এখন আমাদেরকে শিক্ষা দিচ্ছে নবীর আদবের ব্যাপারে। কারণ আপনি আমি আর আপনি যদি ওই আকিদা রাখি যে উনি তো ঘুমাচ্ছেন, মাজাল্লাহ উনি মারা গিয়েছেন, আল্লাহ আমাদের আমাদের কেবল হিফাজত করুক, আমরা সিদ্দিক আকবর অনুসরণ করি। আব্দুর রহমান জামি রহমতুল্লাহ তাআলা আলাইহি, অনেক প্রসিদ্ধ নাত খান, প্রসিদ্ধ আশিকের রসুল, যিনি প্রত্যেকবার হাজরি দেওয়ার পর যখন বিদায় নিতেন, আমার নবীর রোজ থেকে আওয়াজ আসতো যে আবার সাক্ষাৎ হবে, ফার্সিতে বলতো আবার সাক্ষাৎ হবে। তো এর পরবর্তীতে অনেকবার পর আর একবার আসার সময় যখন অনুমতি চাচ্ছেন, এখানে পার্থক্য এটা, আমরা আমরা বলছি আমি গিয়ে বিদায় নিয়ে আসি, রামিলার সন্ন্যত বিদায় নয়, অনুমতি নিয়ে আসে আবার আসার, এটা হচ্ছে দাওয়াত হোসেনের বড় বড় কথা। যেটা রসুলের দরবার থেকে যখন সবাই যখন সফর যখন শেষ করবে যে আমরা আবার আগামীবার আসার জন্য অনুমতি নিয়ে আসি, তো উনিও গেলেন অনুমতি নেওয়ার জন্য। তো এবার বলা হচ্ছে যে ফি আমানিল্লাহ, আব্দুর রহমান জামির এটা খুব কি লাগলো যে প্রত্যেকবার আওয়াজ আসতে একরকম, আজকে সুসংবাদটা ভিন্ন কেন, উনি এটা নিজের মধ্যে একটা অস্থিরতা অনুভব করতে লাগলো। এরপর তিনি বলেন না আমি রসুলের দরবারে যাবো, একটা মিনিট নাত লিখি, একটা নাত লিখলেন, এটা আমার রসুলকে শোনাবো শুধুমাত্র আর কাউকে শোনাবো না, পাণ্ডুলিপি রেখে দিলেন। এখন তিনি আসছেন, এখন বাদশাকে স্বপ্ন দেখাচ্ছে যে আমার রসুল যে যাও এরকম একজন ব্যক্তি আসছে, তাকে মদিনার শহরের মধ্যে ঢুকতে দিবে না।
আল্লাহু আকবার।
এখন চেকপোস্ট বসাই দিল, এরকম ব্যক্তি যাকে ফেলে ওনা আসতে পারো, ওনাকে এখান থেকে তাড়িয়ে দেওয়া হলো। এখন উনি বলতে কী ব্যাপার, এতদিন তো আসলাম কাউকে এভাবে সমস্যা হয়নি, আজকে কেন এভাবে চেকপোস্টের মধ্যে? উনি কী করলো, এবার না আসেই উনি একজন ব্যক্তিকে ধরলে যে ওদের কাছে ও উলের কতগুলা গাউন থাকে জুব্বার মতো অনেকটা,
জি,
তো ওইগুলো পরে উনি তাদের ওই কাফেলার সাথে ছদ্মবেশে সেখানে ঢুকতে লাগলো।
জি,
উনি মদিনা শরীফ প্রবেশ করে ফেললো, রোজার খুব কাছাকাছি চলে আসলো, বাদশাকে আবার স্বপ্নে দেখালো যে সে তো খুব কাছে চলে এসেছে, তাড়াতাড়ি এখান থেকে কী করো আবার পাঠিয়ে দাও। এখন উনি আবার চেকপোস্ট আবার তাকে ধরে আবার পাঠিয়ে দিলেন। এখন তৃতীয়বার উনি আবার আসতে লাগলো যে উঁটের বোঝাই করে, যারা উঁট তখন তো এখন না আগেকার সময়, তখন উঁটের উপর করে জোলে থাকে অনেক, ঝুলির ভিতরে উনি ঢুকে টাকা দিয়ে আমাকে মদিনা শরীফের মধ্যে কী করে দেবে,
পৌঁছে দিবে,
পৌঁছিয়ে দিবে। উনি ওই ঝুলির ভিতরে ঢুকে এখানে ছিল, এখন খুব বেশি সন্নিকটে চলে এসেছে। কারণ আমার নবী আবার ওই বাচ্চাকে স্বপ্নে দেখালো যে তাকে কী করো, আসতে সে তো খুব কাছে চলে এসেছে। তোমাকে বললাম না যে তাকে এখানে আসতে না দেওয়ার জন্য। এখন বাচ্চা এভাবে তাকে আবার গ্রেফতার করে, এখন তাকে এবার কিন্তু গ্রেফতার করে ফেললো, তিনবার হয়ে গিয়েছে। ওনাকে জেলখানা নিক্ষেপ করলো জেলখানার মধ্যে। তখন আব্দুর রহমান জামি এখানে ছিল, যখন সকাল হলো তখন তিনি সকালে যখন সূর্য উদয় হচ্ছে, যখন সূর্য সাদিকের সময়, তখন সূর্য তখন আস্তে আস্তে উঠবে, রহমতের হাওয়া যখন বইছে, তখন তিনি বলতে লাগলেন যে নাসিমা যা নিবে বাতখা গুজর কর। উনি ফার্সির মধ্যে যে সকালের বাতাস, তুমি তো মদিনা শরীফের দিকে যাবে, যখন মদিনাই পাকে যাবে তখন আমার হাল, আমার কাল, আমার অবস্থা আমার নবীরকে বলি, আমার নবীর কদমে আমার সালাম আরজ করবে, আর আমি আব্দুর রহমান জামির কষ্টের কথা একটু বলব।
আল্লাহু আকবার।
এখন আপনি যখন বলেন এগুলো কোন কিতাবের মধ্যে আছে, বলে কোন কিতাবের মধ্যে কি আছে বাতাসকে বলার জন্য? মানুষকে বললে মানুষ এখানে বাতাসকে বলে বাতাস কীভাবে শুনবে? এগুলো ইশকের কাইফিয়ত, এগুলো মহাব্বতের কাইফিয়ত, এগুলো মহাব্বত আন্দাজের কথা, যে বাতাস আমার নবীর কদমে কি হাজিরে দিচ্ছে রহমতের হাওয়া। তখন এরপর বাদশাহ আসলো, বাদশাহ এসে বলতে লাগলো, ওনাকে বকাঝকা করতে লাগলো, দুনিয়ার মধ্যে এত মুজরিম, এত অপরাধী, কাউকে বলা হচ্ছে না যে এভাবে ঢুকার জন্য নিষেধ করা হচ্ছে না, আপনি এমন কী অপরাধ করেছেন যে আপনাকে স্বয়ং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব আমাকে বলছে যে আপনাকে ঢুকতে না দেওয়ার জন্য? আপনি বড় অপরাধ, খুব দুষ্ট মানুষ, খুব খারাপ, খুব বাজে। আবার আসতেছে, হে বাদশাহ খবরদার, সাবধান, কাকে কী বলছে? আব্দুর রহমান জানি কোনো বড় অপরাধী নয়, বড় মুজরিম নয়, আব্দুর রহমান জামি আমার আশিক, সে যে নাত লিখেছে এটা যদি সে এটা নিয়ত করেছে, সেটা রোজার সামনে এসে সে এটা পড়বে, যদি সে এটা যদি পড়ে তাহলে দুনিয়ার হালতটা বদলে যাবে, আমাকে রোজা থেকে উঠে তাকে দ্বিধা দিতে হবে, সেজন্য বলছি তাকে এখানে না আসার জন্য। তাহলে আদবটা এরকম, আর যারা আদববান তারা এভাবে নিয়ামত পেয়ে।
জি জি, আসলে আসলে আদব যত বেশি হবে তত বেশি নিয়ামতের অধিকারী আমরা হব। সুলেমান ভাই,
মাশাআল্লাহ, খুবই চমৎকার ভাবে বললেন মদিনা মুনাওয়ারা। আসলে এটা হচ্ছে এমন শহর যে শহরের ব্যাপারে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কসম খেয়েছেন। আমরা জানি যে কোনো বিষয়ের কসম কিন্তু ওই বিষয়ের প্রতি করা হয় যে বিষয়ের প্রতি সবচেয়ে বেশি মহাব্বত থাকে, যে বিষয়ের প্রতি ভালোবাসা থাকে। তো আল্লাহ পাকও ওই শহরকে কত মহাব্বত করেন, যে শহরের ব্যাপারে আমার আল্লাহ খুদ নিজে কসম খেয়েছেন, হ্যাঁ, আল্লাহ উকসিমু বিহাদাল বালাদ। তো এটা হচ্ছে ওই শহর, আর পৃথিবীর মধ্যে, পুরো ওয়ার্ল্ডের মধ্যে শুধুমাত্র মদিনা শরীফ এমন একটি শহর যে শহরের 100টির উপরে নাম রয়েছে। মানে বলতেছে, বলা হয় যে ওয়ার্ল্ডের মধ্যে এত নাম শুধু একটি শহরে নেই, অন্য কোনো শহরে নেই, কিন্তু মদিনা শরীফ এমন একটি শহর যেটার ব্যাপারে ওলামায়ে কেরামগণ প্রায় 100টি নাম মদিনার নাম দিয়েছেন, প্রায় 100টির উপরে।
জি,
তো মদিনা শরীফের ব্যাপারে আল্লাহ পাক আমাদের সবাইকে বাস নসিব করুক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন যে তোমাদের মধ্যে কেমন জামানত দাঁড়িয়ে দিচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে তোমাদের মধ্যে যারা আছে সম্ভব হলে তোমরা মদিনায় এসে মরো, মৃত্যুবরণ করো, কেননা যে মদিনায় মৃত্যুবরণ করবে আমি রসুল তার জন্য শাফাআত করব, আমি রসুল তার ইমানের সাক্ষ্য দিব।
জি,
তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও বলেছেন যে মদিনায় মরার ইচ্ছা পোষণ সব সকলের জন্য হয়। তো সেই হিসাবে আমাদের প্রত্যেকের উচিত যে মদিনায় যেন আমরা মৃত্যুবরণ করি, সবসময় দোয়া করা। আর হাদিসে পাকের
মধ্যে হাজিরের ব্যাপারেও তো এরকম রিওয়ায়েত এসেছে।
জি জি, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম রওজা জিয়ারত
হাদিসে পাকের মধ্যে বলেছেন যে মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার জিয়ারত করলো আমি তার জন্য শাফাআত করব। আপনি প্র্যাকটিক্যাল লিয়াকত ভাই, যেটা আমি নিজের চোখে দেখেছি, আছে না যে প্র্যাকটিক্যাল আল্লাহ রাসূল, আমরা যে আমাদের পথ যেটা আছে, আমিরা আহলে সুন্নাত আমাদেরকে যে পথে চালাচ্ছেন এটা কতটুকু হক? হ্যাঁ, একটা হচ্ছে নিজের চোখে দেখা। তো নিজের চোখের দেখার ঘটনা যদি আমি আপনাদের বলি, যারা গিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেছে, তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনাকে মহাব্বত করা এমন একজন আশিক যার ব্যাপারে আমি ছোটবেলাও দেখেছি, চাঁদপুরে থাকতেন, হয়তো হুজুরও চিনবেন, ওনার অনেক লিখনী আছে। আলা হযরত রহমতুল্লাহ তাআলা যেভাবে অসংখ্য নাত লিখেছেন, উনি অসংখ্য কাসিদা লিখেছেন, হ্যাঁ, আশিকের রসুল। এনার নাম ছিল ডক্টর শেখ মনজুর আহমেদ রহমতুল্লাহ তাআলা আলাইহি। ইনি এত বড় আশিক ছিলেন, 100-এর উপরে নাত লিখেছেন। আর এনার নাতের মধ্যে এমন ছিল যে ইনি যখন নাত পড়তেন, আমরা যেরকম আমির আল সুমদকে দেখি, আমি নিজেও দেখেছি ছোটোবেলায়, উনি যখন নাত পড়তেন অনেক কান্না করতেন, আর যখন মিলাদ কিয়াম করতেন, আমি নিজের চোখে আলহামদুলিল্লাহ দেখার সুযোগ হয়েছে, আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া যেরকম দাঁড়িয়ে, ওনারও এরকম দাঁড়িয়ে ছিল। তিনি যখন মিলাদ কিয়াম করতেন, মিলাদ কিয়ামে কান্না করতে করতে পুরো দাঁড়ি ভিজে যেতেন। যারা বদ মাঝহাব বদ বক্ত এরা অনেক সময় এটাকে নিয়ে ঠাট্টা মশকরা করতেন যে কী মিলাদ কিয়াম করছে, এরা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে কী আছে। তো উনি নিজেও সারাটা জীবন ইনি কাজ করেছেন বাস মদিনা 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 মদিনা, ওনার লেখা আমির আহলে সুন্নাত। আজকে দেখেন প্রত্যেকটা জায়গাতে বেশিরভাগই শুধু মদিনা মদিনা চ্যানেল আমরা দেখছি, মদিনী চ্যানেল, মাদ্রাসা দিয়েছে মাদ্রাসাতুল মদিনা, জামিয়া দিয়েছেন জামিয়াতুল মদিনা, সব জায়গাতে শুধু মদিনা আর মদিনা। ওই ব্যক্তিরও শুধু তার প্রত্যেক ধ্যানে কাজে কর্মে সব জায়গাতে শুধু মদিনার মহাব্বত, মদিনার প্রতি ভালোবাসা। তো ওই আশিকের রসুল, সে যেই বছর দুনিয়া থেকে বিদায় নেবে, হ্যাঁ, ইনি বিদায় নেওয়ার সময় লাস্ট একটা নাত লিখেছেন, ইস্তেগাসাও লিখেছেন। ওইটার মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইনি দোয়া চেয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার মদিনায় আমি মরতে চাই, হ্যাঁ, আপনার চরণে আমি থাকতে চাই। অথচ বাংলাদেশে বাড়ি 2011 সালের ঘটনা। তো ইনি বললেন যে আমি আপনার মদিনায় থাকতে চাই, ইয়া রাসূলুল্লাহ আমাকে কবুল করেন। পুরা পৃথিবীবাসী দেখেছেন 2011 সালে ইনি যখন মদিনায় গিয়েছেন, আল্লাহ পাক ওনাকে ওইখানে মৃত্যু নসিব করেছে এবং জান্নাতুল বাকিতে ওনার মাজার মুবারক হয়েছে। তো এটা হচ্ছে আশিকের রসুল। আর ইনি চেয়েছেন, দেখেন কেমন চাওয়া, না চেয়েছেন তো আমার রসুল কবুলও করেছেন, আবার জান্নাতুল বাকিতে মরণ চেয়েছেন, মৃত্যুর আগে লিখেছেন। আচ্ছা, ইনি যখন নাত লিখলেন, যারা বদ মাজহাব বুঝতেছেন, বলতেছে এটা আবার কেমন পাগলামি, হ্যাঁ, মৃত্যুর আগে বলা, বাড়ি হচ্ছে বাংলাদেশ, ওইখানে কীভাবে মারা যাবে। তো এনার বিশ্বাস ছিল আমি সারা জীবন বাস নবী নবী করেছে, আমার রসুল আমাকে কবুল করবে। আলহামদুলিল্লাহ বিশ্বাসও ছিল, কবুলও করেছে, আল্লাহ পাক ওনার মাজার মোবারক জান্নাতুল বাকিতে
মাশাআল্লাহ করে দিয়েছে। মাশাআল্লাহ, বর্তমানে যে বিষয়টা বেড়ে গিয়েছে মদিনাতুল মুনাওয়ারা এবং মক্কাতুল মুকাররমায়, ভ্লগিং করা, কন্টেন্ট ক্রিয়েশন, এইগুলার আনাগোনা বেশি হয়ে গেছে এবং দেখা যাচ্ছে এগুলার কারণে বিয়াদবি বেশি হচ্ছে, যেরকম পারছে সেরকম। আরেকটা রসম এখন দেখা যায় নিকাহ সবুজ গম্বুজের সামনে, এরকম সোশ্যাল মিডিয়াতে আপনাদের চোখে পড়েছে কিনা আমি জানি না, নিকা করা এবং নিকার মধ্যে মানে স্বামী এবং স্ত্রী ওখানেই উপস্থিত আছে। তো এক তো হচ্ছে এখানে বেপর্দাগিরির সম্ভাবনা হচ্ছে, আরেকটা হচ্ছে যে এরকম করা যে কোন জায়গায় আমি এগুলো করছি, যে জায়গায় মানে খুদ ফেরেশতারা পর্যন্ত আদব করে, খুদ বুজুর্গানের দিনরা পর্যন্ত আদব করে। তো এই বিষয়গুলো সম্পর্কে একটু শুনতে চাইবো কয়েক মিনিট। এবং আরেকটা বিষয় হচ্ছে যে মদিনাতুল মুনাওয়ারা মানে এখানে আমরা যতদিন থাকি উঁচু আওয়াজে নিজের গসিপ করা, বসলাম একটু টাইম পাসিং করার জন্য গল্প গুজব করা, মসজিদে নববীত, এরপর রওজাতুর রসুলের যখন হাজিরে হয় তখন অনেকে ফ্যামিলি মেম্বারকে ভিডিও কলে দেখায়। তো ওই সময়ও অন্য হাজিরিন যারা আছে ইনাদের চোখ ওদিকে চলে যায়, ওখানে ওনার ঘরের কোনো মহিলা থাকতে পারে ভিডিও কলে এবং দেখাও যাচ্ছে। তো এই ক্ষেত্রে অপর হাজিরিনদেরও এটা একটা মানে ক্ষতির সম্মুখীন হয়ে যায়। তো এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা।
আমার হচ্ছে যে যেটা বলেন বিবাহের ক্ষেত্রে পর্দা করা ফরজ, আমাকে এটা ঠিক থাকতে হবে। এখানে দেখা যাচ্ছে এটা বললেন, এটা আপনারা যারা আছেন সোশ্যাল মিডিয়ায় যারা দেখছেন তারাও গেলে দেখবেন এখানে পর্দার ব্যাপারটা, কারণ আপনি কোন জায়গায়, আমি আপনি কোন জায়গায় এসেছি, কারণ এই যদি পর্দা ঠিক না থাকে তাহলে কাল কিয়ামতের ময়দানে সাক্ষী কী দিব আর, আমি কোন জায়গায় আসলাম, যিনি পর্দাকে ফরজ করেছেন তো ওই জায়গায় যদি পর্দা না থাকে তাহলে কেমন হয়, এক। দ্বিতীয়ত ওইটাকে কেন্দ্র করে বিবাহের একটা আসর, আসর বসানো, নারী পুরুষ একসাথে বসা, সেখানে ছবি তোলা, কন্টেন্ট ক্রিয়েটর যারা রয়েছে তারা বিভিন্ন ব্লগ ব্লগিং করা, ভিডিও ভিউয়ার্স বৃদ্ধির জন্য এগুলো থেকে বিরত থাকা দরকার। কেননা আমি এখানে ওইগুলি করার জন্য আসি নাই, আমরা এসেছি এখানে প্রিয় নবীর দরবারে নিজের গুণাগুলোকে মাফ করানোর জন্য। আর প্রিয় যদি যদি কবুল করেন তাহলে জান্নাতুল বকির মাজান আমাদের শেষ নিঃশ্বাস যেন এখানে ত্যাগ হয় এবং দুই গাছ জমির জন্য ব্যবস্থা হয়ে যায়, এগুলোর জন্য। এখানে দুনিয়ায় বিশ্বাস কোনো অন্য কোনো স্বার্থের জন্য নয়, আর যারা যে উদ্দেশ্যে সফল করবে তারা ওইগুলোই পাবে, দেখবে। আর যারা প্রিয় নবীকে পাওয়ার জন্য, প্রিয় দয়া পাওয়ার জন্য যারা সফর করবে তারা এইভাবেই পাবে। তৃতীয়ত এরপর আপনি যেটা বললেন যে মদিনায় পাকের মধ্যে
কথাবার্তা বলা, ওখানে মানে সেহেনের মধ্যে বসে আছে মানে নিজেদের গ্যাং যেটাকে নিয়ে গেছে বা গ্রুপ
কাফেলা,
কাফেলা তো বসে কথা বলা শুরু করে দিচ্ছে, মানে আলতু ফালতু কথা বলা। এরপর ওই যে হাজিরির সময় আপনার ভিডিও কলে ফ্যামিলিকে দেখানোর সময় অন্য হাজিরি যারা দিচ্ছে তাদেরও এটা চোখের হেফাজত করা কঠিন হয়ে
যায়। যদি এগুলো করতে হয় ওই জায়গায় বসুক, যেমন থেকে
অন্য কারো চোখ
চোখ পড়ে না। আর যিনি দেখবেন উনি যদি এখান থেকে লাইট অফ করে শুধুমাত্র ওনাকে দেখা যাচ্ছে না, লাইট অফ করে রুমের মধ্যে উনি দেখছে কিন্তু এখান থেকে সবজ গম্বুজ সবুজ গম্বুজ দেখছে।
হ্যাঁ এটা খুব সুন্দর পরামর্শ দিয়েছে,
এটা করতে পারে
ওনার ওদিকের ভিডিও অফ রাখতে পারে।
হ্যাঁ অফ রাখতে পারে, তাহলে আর কি হচ্ছে না। আর আমি ভিডিও করার সময় এখন আমার স্ক্রিন যদি অন্য কোনো মহিলা চলে আসে ফ্যামিলি মেম্বার তো ঘুরে থেকে ঘুরে থাকা দরকার, কারণ এখানে তো বিশ্বের সমস্ত জায়গা থেকে অনেক পুরুষ মহিলা আসে এখানে আসছে, তো এগুলোর প্রতি একটু দৃষ্টি রাখা দরকার। আর এখানে এসে মোবাইল আসলে এখন তো এখানে এসে মোবাইল নিয়ে ভিডিও করে কাউকে দেখাবো এগুলো সময় করি, এখানে তো এগুলো সময় এখানে তো আমার প্রতিটা নিঃশ্বাস প্রতিটা মুহূর্ত অনেক দামি, আমার এখন ওইগুলো করার সময় নেই তো,
পাবোই তো 7-10 দিন ওখানে
অল্প সময়, এখন এগুলো যদি এগুলো কাটে যদি কাটিয়ে ফিরে তাহলে আমি আমার মূল লক্ষ্য বস্তু আমি বুঝতে পারবো না।
জি জি,
সেই জন্য এগুলো তো বিরত থাকা দরকার। আমরা বুজগানে দিনের কে অনুসরণ করি, একটা জিনিস সবচেয়ে বেশি মনে পড়ছে যখন গায়ে যখন আমরা জবর নূরে যখন পৌঁছলাম, তো জবর নূরের মধ্যে ওখানে তো অনেক লাইন ছিল দীর্ঘ লাইন, তো এখানে লাইনের কারণে এখন সবাই কী করছে জানেন, এখন তো এখানে আপনি যেটা বললেন কন্টেন্ট ক্রিয়েটর সবাই এখানে ভিতরে গিয়ে একটা ছবি শুধু ওইখানে গিয়ে একটা 2 টাকা নামাজ আদায় করে একটু দোয়া করবো, ওইটা নেই এখানে যাচ্ছি হ্যাঁ একটা ছবি তুলো ছবি তুলছি বাস, এই ফোস্ট ওই ফোস্ট ছবি তুলে চলে আসছি, কোন জায়গায় যাচ্ছি আমি কোন জায়গায় এখানে কি অবস্থান করেছেন। তখন এখন এই মুহূর্তে আমাদের একজন উনি কী করলো ক্যাম্প শুরু করে দিল, মিলাদ ক্যাম্প শুরু করে দিল, মিলাদ ক্যাম্প যখন শুরু করে দিয়েছে আমাদের সাথে কিছু হিন্দুস্থানের ছিল এরাও শুরু করে দিয়েছে, তো আমার পাশে একটা মাদানী মন্নি একটা মাদানী মন্নি ছিল মাদানী মন্নিটা মাদানী মন্নিটা আসার পর হচ্ছে যে ইশকা দাও আলা হজরত কা, আমার এটা খুব বেশি মনে পড়ে এটা যে আমাদের অন্তরের মধ্যে আলা হজরত ইশকাটা দান করো, এই কথাটা আমার খুব বেশি মনে পড়ে এটা যে একটু ছোটো মাদানী মন্নি তার অন্তরের মধ্যে আলা হজরতের মহাব্বত এটা তাকা এটা এই এই জিনিসটা এটা পরাপরি পরে সকালে এখানে দোয়া করছে পরবর্তীতে, কিন্তু আর যারা আছে এরা বলছে এগুলো কী এখন যে ছবি তুললো এগুলো কোনো অপরাধ না, যে মাত্র আপনি মিলাদ ক্যাম্প করলেন একটু দোয়া করলেন এটা
এখানে
অপরাধ, আপনি নামাজ পড়তে গেলে আপনার কাছে এতক্ষণ সময় নেই আমরা সবাই দাঁড়িয়ে আছি না আপনি নামাজ করে পড়তেছেন এখানে বিভিন্ন কথাবার্তা। এরপরে যখন গাড়ি সুরের মধ্যে যখন পৌঁছলাম এখানে একজন আমাদের স্নাইপের নাক পড়ছিল, তো একজন মহিলা উনি আবার পর্দা করা ছিল বয়স্ক মহিলা উনি বাইরে ছিল, তো আমরা এখান থেকে বের হলাম তো উনি এখান থেকে বলতে লাগলো যে এখানে নাক পড়েছে কে, তখন ওই যে একজন স্নাইপার উনি উনি বোতা ভিতরে তুমি এখানে উনি কিন্তু নাচ করছে এখানে ওরা আর কান্না করছে উনি এখানে বাইরে বসে তুমি বলতে লাগলো যে আমাকে আরেকটা নাচ শোনাও এখানে, তারচে স্নেহভাই উনি লাম ইয়াতি নাদির কাফি নাদির আল্লাহ হযরতের নাচ পড়ছিল আর উনি দিকে বসে কান্না করতেছে এখানে
আল্লাহু আকবার।
তাহলে দেখুন ইশক এটা ওই যে বললাম
ইশকের কোনো দলিল নাই,
দলিল নেই
জি,
নাচ পড়ছে কে কান্না করছে কে
আল্লাহ,
কিন্তু আমাদের এখানে কান্না করলো যে উনি কি কি হারিয়েছে, কিন্তু উনি দেখুন ইশকের মহাব্বত আমার নবীর নাচ যতই শুনছে উনি ওনার ততই ভালো লাগছে আর আশেকে খোরাক তো এটাই, এই জন্য আমরা যারা আছি আমাদের উচিত অন্তরের মধ্যে সে মহাব্বত দান করি এগুলো পাওয়ার জন্য চেষ্টা করি। আর মদিনা শরীফের মাটি একবার দেখেন না মদিনা শরীফের মাটিগুলো কীরকম সুন্দর লেখত ভাই, আমাদের এখানে তো মাটি আছে আর এখানের মাটি
আপনি এখানে বাংলাদেশে মাটির সাথে কয়েক সেকেন্ড হয়তো গড়াগড়ি করলে আপনার পুরো কাপড় ময়লা হয়ে যাবে, ওখানে এত ইয়া করার পরও কোনো ময়লা হয় না
ভালি, ওখানের মাটিগুলো এত মানে এত ধবধবে হলুদ এত সুন্দর শোন ভাই আপনি দেখলে আপনার অন্তর
জুড়িয়ে যাবে,
আর এগুলো থেকে একটা সুগন্ধে গাড়িস্তরের মধ্যে পাথর কণা যেগুলো আছে না এগুলো হাত তুলে স্পর্শ করেছি ওগুলো থেকে এত সুগন্ধ আসছে যেগুলো বলাই বলাই বাহুল্য
গাড়িস্তরের মধ্যে গুহার মধ্যে তো যে সুগন্ধ
সুগন্ধ
হ্যাঁ এরপর যে বলে নূরের মধ্যে অনেক সুগন্ধ
এগুলো বাস না এগুলো
আরে এই সুগন্ধগুলো আশিকের রসুলরাই পাবে বাকিরে এগুলো নিয়েও প্রশ্ন করে
হ্যাঁ
এগুলো নিয়েও প্রশ্ন করে
সবার না সবাই পায় না তো সবাই পায় না যে আমি পাই নাই, তারপর আপনি যখন ইয়াতে যাবেন সিজদার পাহাড়ে এখানে যখন বসবেন কিছুক্ষণ পরপর যে বাতাস যেটা আসছে সেটা ওইটার সুগন্ধ
আমাদের সবাইকে বারবার
পাথরের থেকে যে সুগন্ধ আসছে ওইটা তো বাস দুনিয়ার কোনো পারফিউমের সাথে মিলবে না এরকম সুগন্ধগুলো।
কয়েক কলি মান কাবুত শুনবে ইনশাল্লাহ অনুষ্ঠানকে শেষের দিকে নিয়ে যাবো।
মুর্শিদ আমার তার মুর্শিদ আমার তার আল্লাহর বড় এহসান তিনি দয়াল নবীর উপহার আল্লাহর বড় এহসান তিনি দয়াল নবীর উপহার সাদক মুখলিস আলিম তিনি বহু গুণের সম্বার তিনি মুর্শিদ আমার তিনি মুর্শিদ আমার তার, তিনি মুর্শিদ আমার তার, তিনি মুর্শিদ আমার তার, মুর্শিদ যে আত্তার আমার, মুর্শিদ যে আত্তার আমার, মুর্শিদ যে আত্তার আমার, মুর্শিদ যে আত্তার, মুর্শিদ যে আত্তার আমার, মুর্শিদ যে আত্তার আমার, মুর্শিদ যে আত্তার আমার, মুর্শিদ যে আত্তার, ইনশাআল্লাহ তার উসিলা, ইনশাআল্লাহ তার উসিলা হবে তোরি পার আমার, মুর্শিদ যে আত্তার আমার, মুর্শিদ যে আত্তার আমার, মুর্শিদ যে আত্তার আমার, মুর্শিদ যে আত্তার, নবীর খাঁটি প্রেমিক তিনি, খোদার ভয়ে কাঁদেন যিনি, নবীর খাঁটি প্রেমিক তিনি, খোদার ভয়ে কাঁদেন যিনি, সারা জীবন কুরআন সুন্নাত, সারা জীবন করলেন কুরআন সুন্নাতের প্রচার আমার, মুর্শিদ যে আত্তার আমার, মুর্শিদ যে আত্তার আমার, মুর্শিদ যে আত্তার আমার, মুর্শিদ যে আত্তার, মুর্শিদ যে আত্তার আমার, মুর্শিদ যে আত্তার, মুর্শিদ যে আত্তার,
মাশাআল্লাহুল করিম। মদিনার আলোচনা যত করব তত ভালো লাগবে, কিন্তু শেষ হবে না, মদিনার আলোচনা করতেই মন চায়। আর মদিনায় গিয়ে মদিনার আলোচনা, এটা তো আরও অনেক বেশি, মানে কি বলবো, আরও বেশি অনেক ভালো লাগে। আল্লাহ পাক আমাদের সবাইকে মদিনায় গিয়ে মদিনার আলোচনা করার তৌফিক দান করুক। যে জিয়ারতগুলোর কথা ইকরাম ভাই বলছেন, সেই জিয়ারতগুলো করারও তৌফিক দান করুক। আসলে এই কথাগুলো যখনই মনে পড়ে যে কোন কোন জায়গায় আমরা গিয়েছি, কেমন কেমন অনুভূতি ছিল, মনে পড়লে আবারও মন চাই ছুটে যায় যে সেই মদিনায়।
মন ওই যখন পর্দা করেছেন, তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা যখন ছিলেন, তখন তিনি এখানে চেষ্টা করেছেন, তখন পর্দা করত না। যখন সিদ্দিক আকবর যখন সেখানে ছিলেন, তখন
তখনও পর্দা করতো না।
যখন ফারুক আজম যখন পর্দা করেছেন, তখন আয়েশা সিদ্দিকা তখন পর্দা করেছেন। কী জন্য? আগে ছিল স্বামী আমার রসুল, এরপর নিজের পিতা
বাবা,
সেজন্য পর্দা। এখন যেহেতু ফারুক আজম, তখন তিনি পর্দা করেছেন,
সেজন্য দুনিয়া থেকে চলে গেছেন, এরপর
পর্দা করেছেন। আমাদেরটা মাথায় রাখতে হবে, যেটা আঁকতে কথাটা বললেন, আমরা চাইলে আঁক করতে পারি, কিন্তু আমাদের পর্দা সহকারে অনেকে অন্য জায়গায় রেখে আমরা করতে পারি বিষয়টা একটু।
মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই জন্য ওখানে বিশেষ করে ইসলামী বোনদের কিন্তু বিশেষ খেয়াল রাখা উচিত মদিনায় আদব করার ক্ষেত্রে, মানে ওনাদের প্রত্যেকটা কদমে কদমে। অনেকে দেখি যে মহিলাদের যখন জন্য যখন মসজিদে নবী খুলে দেওয়া হয়, দৌড়ে গিয়ে একেবারে সামনের কাতার পাওয়ার জন্য এগুলো করে। আবার পুরুষরাও যখন রিয়াজুল জান্নায় ঢোকার সময় হয়, তারাও দৌড় মারে। তো আমি, আমার সাথে একজন মোবালিক ছিল, আমি বললাম যখন আমি ওনার সাথে ছিলাম, তো জান্নাত রিয়াজুল জান্নায় আমাদের ঢোকার সময় আসলো, তখন ওই যে বাবুল আপনার জিব্রাইল দিয়ে ঢোকানো হয়, তো ওদিক দিকে ঢুকে সবাই দৌড় মারতেছে ওই যে প্রথম কাতার পাওয়ার জন্য, প্রথমে একেবারে মিনারের পাশে বা ওদিকে পাশে। আমি হুজুরকে বলছি, হুজুর চলেন না, সে না এখানে দৌড়িয়ে তো লাভ নাই, আমার নসিবে যেটা আছে আমি এটা পেয়ে যাবো, আর এখানে দৌড়াইলে তো আরও উল্টো আমার আমল বরবাদ হয়ে যাবে, আর এটা তো খাস জায়গা, একেবারে পাশেই নবী পাকের রওজাই মুবারক, ওখানে কীভাবে আমি দৌড়াবো। তো উনি মাশাল্লাহ, ওনার যে আন্দাজ মুবারক আমি দেখলাম। আসলে এগুলো সব দাওয়াত ইসলামের অবদান। দাওয়াত ইসলামই আজকে আমাদেরকে ইশকে মুস্তফা শেখাচ্ছে, দাওয়াত ইসলামে আমাদেরকে মদিনার আদব করা শেখাচ্ছে। তো এই জন্য বলবো, দাওয়াত ইসলামের একটি কিতাব আছে, 130টি আশিকানের রসুলের 130টি ঘটনা। তো এই কিতাবটি আপনারা সংগ্রহ করেন, ওখানে আপনারা মদিনার অনেকগুলো শান শওকত সম্পর্কে জানতে পারবেন, মদিনার ফজিলত, মদিনার আদব, এবং আমির আলুসুনতের মদিনার ভিডিওগুলো দেখেন, ইনশাল্লাহ এর মাধ্যমে আপনার অন্তরের মধ্যেও মদিনার মহব্বত সৃষ্টি হবে, আর দাওয়াত ইসলামের সাথে অ্যাটাচ থাকেন, মদিনা আর মদিনা আপনাদের নসিব হবে। আজকে আমরা যা শুনেছি এর উপর আমল করার তৌফিক দান করি, এবং সর্বোপরি এটাই দোয়া করি যে আজকে আমরা এখানে যারা আছি এবং স্ক্রিনের বাইরে যারা আছেন, স্ক্রিনের সামনে যারা আছেন, সবাইকে আল্লাহ পাক মদিনা নসিব করুক, বাদ নসিব করুক, মুর্শিদের সাথে নসিব করুক। ইনশাল্লাহ আগামীকাল আবারও দেখা হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি
তেরি মেঘমালা আর চারিদিক নূর রমজান খোদার দয়ায় হয়ে গেছে মাগফিরাত তেরি সামা।